একবিংশ অধ্যায়।
নতুন জেরুসালেম। তারপর আমি একটা নতুন আকাশ ও একটা নতুন পৃথিবী দেখলাম। প্রথম আকাশ ও প্রথম পৃথিবী শেষ হয়ে গিয়েছিল এবং সমুদ্র আর ছিল না। পরে আমি সেই পবিত্র শহরকে অর্থাৎ নতুন জেরুসালেমকে স্বর্গের মধ্য থেকে এবং পৃথিবীর কাছ থেকে নেমে আসতে দেখলাম। কনেকে যেমন তার বরের জন্য সাজানো হয়, এই শহরকেও ঠিক সেইভাবে সাজানো হয়েছিল। তারপর আমি একজনকে সেই সিংহাসন থেকে জোরে এই কথা বলতে শুনলাম, এখন মানুষের মধ্যে ঈশ্বরের থাকবার জায়গা হয়েছে, তিনি মানুষের সঙ্গেই থাকবেন এবং তারা তারই লোক হবে, তিনি নিজেই মানুষের সঙ্গে থাকবেন এবং তাদের ঈশ্বর হবেন, তিনি তাদের চোখের জল মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ কান্না ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সবকিছু শেষ হয়ে গেছে। যিনি সেই সিংহাসনে বসেছিলেন তিনি বললেন, দেখো আমি সবকিছুই নতুন করে তৈরি করছি। পরে তিনি আবার বললেন, এই কথা লেখো, কারণ এই কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। তিনি আমাকে আরো বললেন, শেষ হয়েছে, আমি আলফা এবং ওমেগা, আরম্ভ ও শেষ, যার পিপাসা পেয়েছে তাকে আমি জীবন জলের ঝর্ণা থেকে বিনামূল্যে জল খেতে দেব, যে জয়ী হবে সে এই সবের অধিকারী হবে, আমি তার ঈশ্বর হব এবং সে আমার পুত্র হবে। কিন্তু ভীতু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, প্রতিমা পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের জায়গা হবে জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে। এটাই হল দ্বিতীয় মৃত্যু। যে সাতজন স্বর্গদূতের হাতে শেষ সাতটা আঘাত ভরা সাতটা বাটি ছিল, তাদের মধ্যে একজন আমার কাছে এসে বললেন, এসো আমি তোমাকে কোণে অর্থাৎ মেষ শিশুর স্ত্রীকে দেখাই। পরে সেই স্বর্গদূত আমাকে একটা বড় ও উঁচু পাহাড়ে বয়ে নিয়ে গেলেন। তখন আমি পবিত্র আত্মার বসেছিলাম। ঈশ্বরের মহিমাতে উজ্জ্বল যে পবিত্র শহর জেরুসালেম স্বর্গের মধ্য থেকে এবং ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল, তিনি আমাকে তা দেখালেন। সেই শহরের উজ্জ্বলতা খুব দামি পাথরের উজ্জ্বলতার মতো, স্ফটিকের মতো পরিষ্কার, সূর্যকান্ত মণির মতো। সেই শহরের একটা বড় উঁচু দেয়াল ছিল ও তাতে ১২টা ফটক ছিল, আর সেই ফটকগুলোতে ১২ জন স্বর্গদূত ছিলেন। ইসরায়েল জাতির ১২ বংশের নাম ওই ফটকগুলোর উপরে লেখা ছিল। ফটকগুলোর মধ্যে ৩টা ছিল পূর্ব দিকে, ৩টা উত্তর দিকে, ৩টা দক্ষিণ দিকে এবং ৩টা পশ্চিম দিকে ছিল। সেই শহরের দেয়ালের ১২টা ভিত্তি ছিল এবং সেগুলোর উপর মেষ শিশুর ১২ জন প্রেরিতের ১২টা নাম লেখা ছিল। যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার হাতে একটা সোনার মাপকাঠি ছিল, যেন তিনি সেই শহরটা, তার ফটকগুলো ও তার দেয়ালটা মাপতে পারেন। শহরটা চৌকো, লম্বা ও চওড়ায় সমান। পরে তিনি সেই মাপকাঠি দিয়ে শহরটা মাপলে পর দেখা গেল সব দিকেই ১৫০০ মাইল। পরে তিনি দেয়ালটা মাপলে পর সেটার উচ্চতা ১৪৪ হাত হল। মানুষ যেভাবে মাপে সেই স্বর্গদূত সেইভাবেই মেপেছিলেন। সূর্যকান্ত মণি দিয়ে দেয়ালটা তৈরি ছিল আর শহরটা ছিল পরিষ্কার কাচের মতো, খাঁটি সোনা দিয়ে তৈরি। সেই শহরের দেয়ালের ভিত্তিগুলোতে সব রকম দামি পাথর বসানো ছিল। প্রথম ভিত্তিটা সূর্যকান্ত মণির, দ্বিতীয়টা নীলকান্ত মণির, তৃতীয়টা তাম্রমণির, চতুর্থ মর্কট মণির, পঞ্চম বৈদুর্যমণির, ষষ্ঠ শাদ্য মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম ফিরোজামণির, নবম পোখরাজের, দশম গমেদের, একাদশ শম্বুল মণির এবং দ্বাদশ পিঙ্গল মণির। ১২টা ফটক ছিল ১২টা মুক্তা। প্রত্যেক ফটক এক একটা মুক্তা দিয়ে তৈরি ছিল। শহরের রাস্তাটা পরিষ্কার কাচের মতো, খাঁটি সোনায় তৈরি ছিল। আমি সেই শহরে কোনো উপাসনা ঘর দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষ শিশুই ছিলেন সেই শহরের উপাসনা ঘর। সেই শহরে আলো দেবার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই, কারণ ঈশ্বরের মহিমায় সেখানে আলো দেয় এবং মেষ শিশুই সেখানকার বাতি, আর সব জাতি সেই আলোতে চলাফেরা করবে। পৃথিবীর রাজারা তাদের জাঁকজমক নিয়ে সেই শহরে আসবেন। দিনের বেলা শহরের ফটকগুলো কখনো বন্ধ থাকবে না আর সেখানে রাতও হবে না। সমস্ত জাতির গৌরব ও সম্মান সেখানে আনা হবে। অশুচি কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা কথা বলে এমন কোন লোক সেখানে কখনো ঢুকতে পারবে না। যাদের নাম মেষ শিশুর জীবন বইতে লেখা আছে তারাই কেবল সেখানে ঢুকতে পারবে।